وبركاته
وعليكم السلام ورحمة الله
وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا فثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم وفي رواية لأحمد بإسناد صحيح عن ابن مسعود وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي أهل حديث أندلون بنغلاديش বাংলাদেশ আহলাদের যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 2012-র সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মুখতারাম আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ মুহতারাম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার আলালের মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অতঃপর আজকের সম্মেলনের আয়োজকদের যারা শ্রম সময় অর্থ সহযোগিতা সার্বিক দিক থেকে সম্মেলনকে সফল করার চেষ্টা চালিয়েছেন এবং আপনারা দূর দূরান্ত থেকে এসে এই ইসলামী সম্মেলনকে প্রাণবন্ত করেছেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তার প্রকৃত বান্দা হিসাবে কবুল করে নেন আমিন। গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন এই শিরোনামেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহলাদিস আন্দোলন একটি সাহাবায়ে-কেরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। যুগ যুগ ধরে এই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র হয়েছে, আজও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। তবে যারা হক পিয়াসী মুমিন তারা কখনো এই আন্দোলন থেকে ছিটকে পড়েনি, সরকারের ভয়ে ভীত হয়নি, প্রশাসনের ভয়ে ক্লান্ত হয়নি, বিদাতিদের আক্রমণে দমে যায়নি, বরং যত বাধা এসেছে হকের আন্দোলনের গতি তত তীব্রতর হয়েছে। আজকেও যারা কোরআন ও সুন্নার দাওয়াতকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে, আজ থেকে নিয়ে ইতিপূর্বে যারা করেছে তারা যেমন ধুলস্যাত হয়েছে, আজকেও হবে, আগামী দিনেও হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। দুঃখজনক হলেও সত্য, নবী রাসূলরা পৃথিবীতে যে দাওয়াত নিয়ে এসেছিলেন সে দাওয়াত এক শ্রেণীর মানুষ গ্রহণ করতে পারেনি। আল্লাহ নিজেই বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাদীরিন ইল্লা ক্বালা মুত্রাফুহা, সূরা হামিম সিজদা 23 নম্বর আয়াত। মুহাম্মদ শুনো, তোমার পূর্বে আমি যত এলাকায় যত নবী রাসূলকে প্রেরণ করেছি সেই এলাকার একজনের বৃত্তশালী স্বার্থপরেরা বলেছে তোমার কথা রাখো, আমরা যা বাপদাদার কাছ থেকে পেয়েছি তারই অনুসরণ করব। এই আয়াত প্রমাণ করে পৃথিবীর সকল নবী রাসূলকে এক শ্রেণীর মানুষ কষ্ট দিয়েছে, তবে তারা কেউ টিকে থাকতে পারেনি। সুতরাং যদি প্রকৃত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমি হই, নিঃসন্দেহে আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র হবে, এক শ্রেণীর মানুষ আমার পিছনে লেগে থাকবে, এটা আমি বিশ্বাস করে আন্দোলন করে থাকি। তুমি কাকে ভয় দেখাতে চাও? এই ভয়ে ভীত নয়, কারাগারের ভয় দেখাতে চাও? তুমি কি ফাঁসির কাষ্ঠের ভয় দেখাতে চাও? কারাগারে যদি ভয় দেখাতে চাও, বিগত ঘটে যাওয়া একটি কথা তোমাকে এখন উল্লেখ করে দিচ্ছি। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মুজাদ্দিদ বলে খ্যাত, পৃথিবীর ইতিহাসে এত বড় সংস্কারক ব্যক্তি আসেননি, এত বড় ব্যক্তি, এত এত গ্রন্থর লেখক কেউ নয়, তিনি হলেন 661 হিজরিতে জন্মগ্রহণকারী ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। তিনি বলছেন, 5টি বছর জেলখানায় কাটিয়ে মুক্তি পেয়ে যখন আসছেন, আটবার জেল খেটেছেন, আটবার জেলে গেছেন, 12 বছর জেল খেটেছেন তিনি। তার 5 বছরের কাহিনী, বেরিয়ে এসে তিনি জনতার সামনে উন্মুক্ত ময়দানে ভাষণ দিয়ে বলছেন, শুনে রাখো হে আমার সাথী বন্ধুরা, শুনে রাখো, বাদায়ান কি মুমিনিয়া আদাই, আমার শত্রুরা কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি অবস্থানি ফি সদ্রি, আমার জান্নাত আমার বাসস্থান আমারই পক্ষে রয়েছে, কতলি শাহাদাতুন, আমাকে যদি তারা হত্যা করে শাহাদাতের পিয়ালা পান করব, ওনাফি সিয়াহাতুন, যদি আমাকে দেশ থেকে বহিষ্কার করা হয় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, অসুজনি খুলুয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্ধ রাখা হয় সেখানে নির্জন বসে বসে গবেষণা করব। তুমি ভয় দেখাও কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সান্ত্বনা দেয়া বলছেন, কাইম মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিউনা কাসির, কতই না নবী ছিলেন যারা তাদের অনুসারীরা তাদের সঙ্গে সংগ্রাম করে গেছে, ফামা ওহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চলতে গিয়ে তাদের উপরে যে বিপদ মুসিবত নেমে এসেছে, ফামা ওহানু, তারা কখনো চিন্তিত হয়নি, অমা গৌফু, তারা কখনো আল্লাহর পথে আন্দোলন করতে গিয়ে তারা কখনো দুর্বল হয়নি, অমস্তাকানু, তারা কখনো মস্কে ভেঙ্গে পড়েনি। আল্লাহু ইউহিব্বু সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকেই পছন্দ করেন, তাদের মুখের বাক্য অন্য কিছু নয়, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, আমা কানা কওলুহুম ইল্লা আন ক্বালু, বিশ্ববাসী শুনে রাখো, আমার পথের এই সমস্ত ভিক্ষুকদের মুখে কোনো বক্তব্য থাকে না, একটি মাত্র বক্তব্য থাকে, রব্বানা ফির লানা দুনুবানা, হে আল্লাহ আপনি আমাদের পাপ সম
দিন, ওয়াইসরাফানা ফি আমরিনা, আমাদের আন্দোলনের পথে যদি কোনো বাড়াবাড়ি হয়ে যায় সেটাকেও আপনি ক্ষমা করে দিন, অসব্বিত আকদামানা, এবং আপনার পথে যেন দৃঢ় থাকতে পারি এই জন্য আমাদের পদ সমূহকে, আমাদের পা গুলোকে শক্ত করে দৃঢ় করুন, ওয়ানসুরুন আলাল কওমিল কাফিরিন, এবং যাবতীয় কাফেরদের উপরে আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করুন, বলুন আমিন। এটাই হলো বক্তব্য, ঠেকাবেন কিভাবে? আবু দাউদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, শুনুন কথাটি স্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই। আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি একটি কথা বলে গেছেন, দরিদ্র ব্যক্তি পৃথিবীতে থাকবে তাকে কেউ চিনবে না, মনে হবে সে পথহারা গরিব ব্যক্তি কোথায় থেকে এসেছে, কিন্তু তার মর্যাদা যে কত সেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনি বলবেন কিভাবে বললেন? যারা হারাম পয়সার সাথে জড়িত তাদের জন্য এবাদত আল্লাহর কাছে পৌঁছবে না, তাদের জন্য জান্নাতও হারাম। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম রুজি দ্বারা গঠিত হয়েছে, ওই দেহ কশিন কালো জান্নাতে যাবে না, অসম্ভব জান্নাতে যাবে না। আপনি অবৈধ অর্থ সুদ খেয়ে দেশের সাথে জড়িত হয়ে ফারিস্টের সাথে জড়িত হয়ে মাল্টিলেভেল 2000 মার্কেটিং 2000 এই নামে যত ব্যবসা সমাজে প্রচলিত আছে এইগুলো সব সুদি কারবার অন্তর্ভুক্ত। আপনি দরিদ্র হয়ে গেছেন তাই সুদের সাথে জড়িত হতে হবে, এটা আপনাকে বলা হয়নি। আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি কোরআন এবং সহিহ সুন্নাহর পথে চলুন, আপনার কোন রকমের হারাম পয়সার দরকার নেই, দরিদ্র থেকে দিনদার হয়ে মৃত্যুবরণ করুন। আল্লাহ রাসূল আপনার জন্য একটি বাক্য বলে গেছেন, আবু দাউদের 3666 নম্বর হাদিস। আপনি লিখে রাখুন কথাটি, আবু দাউদের 3666 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দরিদ্র ব্যক্তি হিসাবে, আপনি দিনদার হয়ে মৃত্যুবরণ করবেন, আপনার জন্য সুসংবাদ আছে। আল্লাহ রাসূল বলছেন তাদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম, হে দরিদ্র ব্যক্তিরা তোমরা ধনীদের চেয়ে অনেক পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। শুনুন সুবহানাল্লাহটা পরে বলো, আল্লাহ রাসূল বলছেন ওয়া যালিকা খামসু মিয়াতি সানাতিন, কতদিন পূর্বে? সেটা হলো 500 বছর পূর্বে তোমরা জান্নাতে যেতে পারবা, আর দরকার নাই, এতটুকুই যথেষ্ট আমার জন্য। আপনারা দরিদ্র, আপনারা নির্যাতিত, আমি হারাম পয়সাকে তোয়াক্কা করি না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কাছে জান্নাত পাওয়াই কঠিন, তাই না? জান্নাত পাওয়াই কঠিন, আর যদি আমি জান্নাতে যেতে পারি 500 বছর পূর্বে তাহলে আর কি আমার চেয়ে আনন্দিত, আমার চেয়ে সফল ব্যক্তি পৃথিবীতে কে আছে? আর কেউ নেই। সুতরাং এই আয়াতটি পেশ করার মাধ্যমে আমি বললাম দুঃখ আসবে, কষ্ট আসবে, এরপরেও আল্লাহর যারা প্রকৃত বান্দা তারা কখনো চিন্তিতও হবে না, তারা কখনো দুঃখিতও হবে না, তারা কখনো ভেঙ্গেও পড়বে না, বরং তারা ওইভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বাস্তব বক্তব্য। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনার জন্য আগেই শুনিয়ে দিই। আপনাদের মনে করছেন এই মর্মে তাহলে কি হকের আন্দোলন পৃথিবীতে থাকবে না, একসময় কি মিটে যাবে? একজন বলবে জঙ্গি, আরেকজন বলবে চরমপন্থী, আরেকজন বলবে এদেরকে নিশ্চিহ্ন করে দাও, থাকতে পারবে না, এরা শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে, আমাদের এত বড় বড় নেতা এত বড় বড় খ্যাতা আছে তাদের আদর্শের কথা বলে না, ওরা শুধু মোহাম্মদকে টানতে চায়। এই শ্রেণীর মানুষ তারা আপনাদেরকে দমন করার চেষ্টা করবে। তবে একটি হাদিস আপনার জন্য বলছি, ওই সমস্ত ব্যক্তিদের জন্য বলছি, আপনারাও শুনে রাখেন। আল্লাহ রাসূল বলছেন লাতাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আল-হাক, সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে পৃথিবীতে, ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতে আমরুল্লাহ, ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, ওহুম কাযালিক, তারা ওইভাবেই হকের উপরেই বিজয়ী থাকবে। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠার হাদিস। এই হাদিসকে সামনে নিয়ে এসে আমি বলতে চাই, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা পৃথিবীর বুকে বলে থাকে, কিয়ামত পর্যন্ত তাদেরকে প্রতিহত করতে পারবে না ইনশাআল্লাহ। অনুরূপভাবে যারা আপনারা চুক্তি করে বসে থেকে হকের গলা টিপে ধরার চেষ্টা করছেন, হককে হত্যা করার চেষ্টা করছেন, তাদেরকে বলতে চাই, আপনারাও শুনে রাখুন, যতই প্রতিরোধ করার চেষ্টা করেন না কেন, আপনিই প্রতিহত হবেন এবং পৃথিবীর বুক থেকে আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন। এটা কোনো সন্দেহ অবকাশ নেই। আমি দেখে এসেছি ইতিহাস, ইতিহাসের পাতা খুলে, পৃথিবীর বুকে বড় সম্রাট ছিল মানুয়ান এক নমরুদ, এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আজরকে দেখে এসেছি, আজরের যেমন পতন হয়েছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। এটাও জানি আমি, পৃথিবীর বুকে বদ শাসক ফেরাউন, এই বদমাশের মতন বড় বদমাশ, এর মতো বড় জালেম পৃথিবীর বুকে আসবে না। আমি তাকেও দেখে এসেছি, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, পাহাড়ে কুলজুমের মধ্যে পড়ে ও পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, ও টিকতে পারেনি। বড় অর্থের অধিকারী, 70,000 শিকল পর্যন্ত লাগত তার ঘোড়া, লাগত তার চাবি বহন করার জন্য। এই ধরনের বিশাল বিত্তশালী কারুনকে দেখে এসেছি, কারুন পর্যন্ত আজও বালির নিচে দাপতে আছে, কিয়ামত পর্যন্ত ওর উপরে গজব বর্ষণ হবে, ও নিচে নামতেই থাকবে, এটাও দেখে এসেছি। আরো দেখে এসেছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত শত্রু, তার নিজের চাচা আবু জেহেলের মতন বদমাশকে দেখেছি বদরের প্রান্তরে, মাত্র 14-15 বছরের দুই চার ছেলের তরবারির আঘাতে একেবারে শাট হয়ে পড়েছিল, টিকতে পারেনি। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধে যুগ যুগ ধরে যারা এই বিরোধিতা করেছে, তারা টিকতে পারেনি, আজও টিকেনি, আগামীতেও টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি দেখে এসেছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তার বক্তব্যে, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের 473 পৃষ্ঠায়। আল্লাহ রাসূল বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু ওয়াসা, ইব্রাহিম আলাইহিস সালাম কাল কিয়ামতের মাঠে তার বাপের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আদরের সঙ্গে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবেন, বাপের অবস্থা দেখে ওয়ালা আজি আদর কতরা ও গবর, এমত অবস্থায় দেখবেন তার পিতার মুখটা একবারে ধুলায় কাদায় লেপ্তানো আছে, চুলগুলো একেবারে এলোমেলো হয়ে আছে, দর্দন্ড পথ আপশালী শাসকের স্বরাষ্ট্রমন্ত্রীর আদরের অবস্থা দেখেই বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম, আলাম আকুল্লা কাতা লা তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না, আপনি আপনার নাফরমানি করবেন না, আমি বলেছি বারবার কিন্তু শুনেননি। তখন আজর বলবে কিয়ামতের মাঠে ইব্রাহিমের সামনে, আল ইয়াউমা লা আসিকা, ইব্রাহিম বেটা আজকে তুমি যা বলবে তাই শুনবো, তোমার নাফরমানি আর করবো না। কি কাজে লাগবে? কোনই কাজে লাগবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আবেদনটা দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়াত্তানি আল্লাহ তুখজানি ইয়াউমা ইউবাসুন, হে আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়ামতের মাঠে আপনি আমাকে অপমান করবেন না, ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবা, আল্লাহ এর চেয়ে বড় অপমান আর কি আছে, বাপের যে অবস্থা এর চেয়ে ছেলের অপমানের চেয়ে বড় অপমান কি হতে পারে। কি দারুণ আবেদন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, করবেন আল্লাহর সামনে, কিন্তু আল্লাহ বলবেন, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, এ ইব্রাহিম আমি যে কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি তুমি সুপারিশ করো কিভাবে। ফায়াকুলু উনজুর মা তাহতা রিজলাই, ইব্রাহিম কে বলা হবে তুমি একটু তাকিয়ে দেখো তোমার দুই পায়ের নিচে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন তার পায়ের নিচে একটি বেজির মতো একটি পশু পায়খানায় চুবানো হয়েছে, কাদার মধ্যে চুবানো হয়েছে, গোবর মধ্যে চুবানো হয়েছে, ল্যাপটান একটা পশু দেখতে পাবেন। আল্লাহ রাসূল বলছেন অতঃপর ওই পশুটাকে চার পা করে ধরা হবে, কে ধরবে সেটা বলা হয়নি, ধরা হবে ফাইউল কফিনার, অতঃপর ইব্রাহিমের সামনে তার এই পশু বাপকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোন ক্ষমতা থাকবে না। তোমাকে বলছি কোরআন এবং সহিহ সুন্নাহর পথে তুমি চলে এসো, আল্লাহর পক্ষ থেকে আসা ওহির বিধানের বিরুদ্ধে তুমি যদি অবস্থান করে থাকো, তুমি যে হও না কেন, তুমি এমপি হও না কেন, তুমি মন্ত্রী হও না কেন, তুমি জজ হও না কেন, তুমি ব্যারিস্টার হও না কেন, তুমি চেয়ারম্যান হও না কেন, তুমি হুজুর হও না কেন, তুমি ইমাম হও, খতিব হও, বক্তা হও, উমরা হও, তোমরা হও, পণ্ডিত হও, মনীষী হও, বৈজ্ঞানিক হও, তুমি দার্শনিক হও, যত বই পণ্ডিত হও না কেন, রাসূলের আদর্শের সামনে মাথা নত করো, নইলে বিরোধিতা করলে কাল কিয়ামতের মাঠে ইব্রাহিমের বাপের মতো অবস্থা তোমার হবে। আমি বলতে চাচ্ছিলাম ইব্রাহিমের বাপকে দেখে আসছি, ইতিহাস পড়ে আসছি, সহি বুখারী হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে দেখতে পাবো। এর অর্থ এটাই, হকের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এ দালাল তুমি মনে রাখো, আজকে তোমাকে বলছি ভালো করে, কাল কিয়ামতের মাঠে তোমাকে পশুতে পরিণত করা হবে, তোমাকে পায়খানার ড্রেনে লিপ্ত ডুবানো হবে, জনতা লক্ষ কোটি বিলিয়ন মানুষের সামনে তোমাকে উন্মুক্ত করে জাহান্নামে যাওয়ার আগেই শাস্তি করা হবে তোমাকে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই। হাদিস প্রমাণ করছে তুমি যাই হও না কেন, হকের বিরুদ্ধে তুমি যদি অবস্থান নাও তুমি টিকতেও পারবে না, পৃথিবীতেও টিকবে না, কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার আগেই তোমাকে ওই পায়খানার ড্রেনের মধ্যে ডুবানোই হবে, এটাই হাদিস প্রমাণ করে। কারণ দেখতে পাবে না সবাই যে কিয়ামতের মাঠেই তোমার প্রথম পরিণতি দেখা হবে, তুমি বলবে গালিব সাহেব আজকে যা বলবে তুমি, তোমার কথা সব শুনবো আর আমি অবাধ্যতা করব না, তুমি বলবে অবশ্যই। কোরআন এবং সহি সুন্নাহ আলাদা জিনিস, সবাইয়ের সামনে আত্মসমর্পণ করতে পারে না। আমার দায়িত্ব ছিল কোরআন এবং সহি হাদিস নিজে মেনে চলা এবং এই অনুযায়ী মানুষকে আহ্বান করা। আল্লাহ বলছেন আমার দায়িত্বের ব্যাপারে সূরা আরাফ 181 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমিম্মান খলাকনা উম্মা ইয়াহদুনা বিল হক, পৃথিবীতে আমি যত জাতিকে সৃষ্টি করেছি, যত কাফেলাকে সৃষ্টি করেছি, তাদের মধ্যে একটি উম্মা, একটি মাত্র দল আছে, ইয়াহদুনা বিল হক, তারা হক পথে পরিচালিত হয়, ওয়াবিহি ইয়াহদুন, ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটা ছিল আমার দায়িত্ব, আমি হককে তো মানছি না আবার হককে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করছি না, বরং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। সংখ্যা কমতেই থাকবে আপনার, বাড়বে না কখনো আশা করবেন না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলামু গরিবান, ইসলামের সূচনা হয়েছে অল্প কি সংখ্যক মানুষের মধ্য দিয়ে, মানুষের মাঝ দিয়ে ইসলামের সূচনা হয়েছে, ইসলাম যেভাবে শুরু হয়েছিল ঠিক ওই রকম ইসলাম চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে। আপনার মনটা দুর্বল হয়ে গেল, তাহলে কি আমরা সংখ্যায় কমতেই থাকবো? প্রকৃত ইসলাম কি এই অল্প সংখ্যক মানুষের মাঝে বন্দী হয়ে যাবে? চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই, এই পথেই থাকতে হবে। আল্লাহ রাসূল এই পরে বাক্যটি বলছেন ফাতু বালিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। মুস্তাদে আহমদে আসছে 16337 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এর পরে অতিরিক্ত বলেছেন এই অল্প সংখ্যক মানুষের কাজ কি হবে। আমি আপনাকে বলছি আপনার কাজটা কি হবে, আপনার কাজটা কি হবে? আল্লাহ রাসূল বলে গেছেন স্পষ্ট ভাবে ওহুমুল্লাযীনা ইসতিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নাতি, তারা ওই সমস্ত ব্যক্তি যারা আমার মৃত্যুর পরে যখন সুন্নাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, আমার আদর্শকে যখন লেপন করার চেষ্টা করবে, আমার আদর্শকে যখন ক্ষতবিক্ষত করার চেষ্টা করবে, এই লোকগুলো অল্প সংখ্যক মানুষ, ইসলিহুন, তারা সংশোধন করে দেবে, বলবে এই এটা তো রাসূলের সুন্নাত না, এটা হলো রাসূলের সুন্নাত, আর এটা হলো শিরিক, আর এটা হলো তাওহীদ, এটা হলো বেদাত, এটা হলো সুন্নাত, এটা হলো সহি, এটা হলো জাল, এটা হলো হক, এটা হলো বাতিল, এটা হলো সত্য, এটা হলো মিথ্যা, এই কথাগুলো বলবে তারা, এই অল্প সংখ্যক মানুষের কাজই হবে এটা। যে তাই হয়ে থাকে, আমার তো দুঃখ নেই, আমার তো চিন্তিত হওয়ার কোনো কারণই নেই, আমি কেন চিন্তিত হব? আমি আমার সংগ্রামের পথে, আমি আমার আন্দোলনের পথে এগিয়ে যেতে থাকবো, আমাকে বাধা দিবে কে? কিন্তু আমি আমার দায়িত্ব থেকে পিছিয়ে গেছি। আমি বলতে চেয়েছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই জায়গাতে এই দলটি কোন দল, এই হাদিসে বলেননি। আগের একটা হাদিস বলে দিই সহিহ মুসলিমের, সেটাতেও লাতাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে থাকবে, সেখানেও নাম উল্লেখ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের 631 পৃষ্ঠার হাদিস, আল রাসূল বলছেন যে আমার উম্মত তাফতারিক উম্মতি আলা 73 মিল্লা, বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। মুসলমানরাই বিভক্ত হবে কতটি দলে? 73 দলে, 73 দলে বিভক্ত হবে মুসলমানরাই, তার মধ্যে একটি দল মাত্র যাবে জান্নাতে, বাদ বাকি যাবে সব জাহান্নামে। আল্লাহ রাসূল বললেন না এটা কোন দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92 এবং 93 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন সিনতানি ওয়া সাবুনা ফিন্নার, সাহাবীরা 73 মধ্যে 72 যাবে জাহান্নামে, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটি যাবে জান্নাতে, ওয়াহিয়াল জামা, সেটাই হলো একটি জামাত বদ্ধ কাফেলা, একজন থাকলেও ও একাই কোরআন এবং সুন্নাহর উপরে অটল, দুইজন থাকলেও ঐক্যবদ্ধ, তিনজন থাকলেও ঐক্যবদ্ধ, একেই বলে জামাত। কোন কোন আলেম আবার ব্যাখ্যা দিচ্ছেন যে দলে লোক সংখ্যা বেশি সেই দলটাই হলো জামাত। আল্লাহ রাসূলের এই বক্তব্য সম্পর্কে ইবনু মাসুদ বলছেন ইন্নাল জামাত মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা, এই জামাতের অর্থ হলো ওই জামাত যে জামাতটা হকের সাথে মিলিত আছে, যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হও, বলুন আলহামদুলিল্লাহ। আর দরকার বোঝা যায় না, তারিখ ইবনে কাসির 23 নম্বর খণ্ডের 222 পৃষ্ঠা, 13 নম্বর খণ্ডে 222 পৃষ্ঠার হাদিস, এই হাদিস প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলাটির নাম বলে গেছেন, ওইটাই হলো ঐক্যবদ্ধ একটি কাফেলা, ঐক্যবদ্ধ একটি জামাত, আমি কখনো বিচ্ছিন্ন হতে পারি না। এরপরে আল্লাহ রাসূল বলছেন এই কথাটি বলার পরে এই 72 দল কোন দল হবে, এরপরে তিনি বলছেন ওয়াইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওম, তাহাবীরা শুনে রাখো, ইতিমধ্যে আমার উম্মতের মধ্যে অনেকগুলো দল তৈরি হবে, ভুয়া দলের তৈরি হবে, তাদজারা বিহিম তিলকাল আহওয়া, এই ভুয়া দলগুলো বহু আমল তৈরি করবে, বহু জিনিসকে হারাম জিনিসকে হালাল বলবে, এরা অবৈধ জিনিসকে বৈধ বলবে, বহু আমল তারা তৈরি করবে, তাদজারা বিহিম তিলকাল আহওয়া কামাতাজাল কালাবু বিসাইবিহি লা ইয়াকমিন হুইর কুনুল আমসুরিল্লা দাখালা, এই ভুয়া দলগুলো এত আমল তৈরি করবে সব জায়গায় ছড়িয়ে দেবে, মসজিদে ছড়াবে, মাদ্রাসায় ছড়াবে, কলেজে ছড়াবে, বিশ্ববিদ্যালয়ে ছড়াবে, হাই স্কুলে, কলেজে, বঙ্গভবনে, সংসদে, সচিবালয় থেকে শুরু করে উচ্চ প্রাসাদ থেকে নে পূর্ণ কুটির পর্যন্ত পৃথিবীর সর্বত্র স্থানে এই ভুয়া দলগুলো তাদের ভুয়া আমল তৈরি করা আমল ছড়িয়ে দিবে। যেভাবে একজন ব্যক্তির গায়ে যদি পক্স বসন্ত বের হয়, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা যেমন ফাঁকা থাকে না, ঠিক এই দলগুলো এই কাজেই করবে। আমি আপনাদের প্রশ্ন করতে চেয়েছি এই জায়গায় একটা সাক্ষী, সেই প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমানরাই 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে মুসলমানরা। আমি প্রশ্ন করব তাহলে সে কোন মুসলমান, আমাকে বলে দিতে হবে আপনাকে, আমি একজন অজ্ঞ মানুষ জানতে চাচ্ছি ওই দলটি কোন মুসলিম দল, এটা তো সবাই জানে। আপনাকে বলবেন বুঝতে পারেননি। এক নম্বর, নাম্বার ওয়ান ষড়যন্ত্র, আহলে হাদিস কথা বলা যাবে না। বুঝতে পারেননি? বক্তব্যের শিরোনামের প্রথম ষড়যন্ত্র হলো আহলে হাদিস কথা বলা যাবে না, এক নম্বর ষড়যন্ত্র। আপনাকে এবার বলবো, রাসূল তো কিছু বললেন না, আমি কোন মুসলমান? এবার বলি, মুসলমানরা কত দলে বিভক্ত? প্রথম ভাগ হয়েছে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, মুরজিয়া, কাদারিয়া, এই চারটি দলে বিভক্ত হয়েছে। এরপরে বিভক্ত হয়েছে মুতাজিলা, মুসাববিহা, জাহমিয়া, মুজাসসিমা। এরপরে ভাগ হয়েছে কত, রাফেজি একটা ভাগ হয়েছে, তারপরে ভাগ হয়েছে একটা মুরজি, একটা ভাগ হয়েছে, তারপরে ভাগ হয়েছে তিনটি সুফি তরিকা নামে একটা তরিকা আছে, এই তরিকা তৈরি হয়েছে তৃতীয় শতাব্দী হিজরিতে। সেই তরিকা তিনটি দর্শনে চালু হলে শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত উপমহাদেশে তৈরি হলো চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া তৈরি হলো। এরপরে তৈরি হয়েছে আরো যে কত দলে তার হিসাব নেই। আমি কি খারিজি মুসলমান? আমি কি শিয়া মুসলমান? আমি কি সুন্নি মুসলমান? আমি কি কাদারিয়া মুসলমান? আমি কি চরমুনাই মুসলমান? আমি কি দেওবন্দি মুসলমান? আমি কি পেরলবি মুসলমান? আমি কি ফুলতলি মুসলমান? আমি কি নকশাবন্দি মাঝভান্ডি মুসলমান? আমি কোন মুসলমান? জবাব দেন। আপনার ব্রেন, আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, আপনার মেধার প্রশংসা করতে হয়, আহলে হাদিস বলা যাবে না, এটা কি কম মেধার ব্যাপার? আপনার বুদ্ধির প্রশংসা করছি। এইভাবে এবার শুনেন, তুমি এই প্রশ্ন করলে কেন? এই যুগে এসে এই প্রশ্ন করলে কেন? এই হাদিসটি তো আজকের না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম বলে গেলেন না, এই নাম, এই দলটি কোন দল? তোমার এলমের দৌড় কোন জায়গায় সেটাও জানি, তুমি এলেম কোথায় শেখে শিখেছো সেটাও জানি, তোমার এলেমের তোয়াক্কা আমি করিনি, তোমাকে জিজ্ঞেস করতে যাব কেন এটা কোন দল? চলো তুমি জিজ্ঞেস করি কোথায়। প্রথম জিজ্ঞেস করি মোহাম্মদ বিন সিরিনকে, বিশিষ্ট তাবি, কোন দল তিনি, ওই দলটি এই 73 দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে সেই দল কোনটি? আরে তুমি কানা কুট্টা মানুষ, তোমাকে জিজ্ঞেস করবো কেন? আমি জিজ্ঞেস করবো বিশিষ্ট একজন তাবেয়ে বিদ্বান, শীর্ষস্থানীয় তাবেয়ে বিদ্বান মুহাম্মদ বিন সিরিনকে জিজ্ঞেস করবো। তুমি সহিহ মুসলিমের 11 পৃষ্ঠা খুলো। জিজ্ঞেস যখন করা হলো, তিনি বললেন ফালাম্মা কাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো তখন মানুষ জিজ্ঞেস করলো যে কোন কোন দলের কথা গ্রহণ করব। তখন তিনি বললেন ইয়াসালুন আলী ইসলাম, তারা জিজ্ঞেস করতে লাগলো ফাইন কানু মিন আহলে সুন্নাহ, যদি ওই ব্যক্তি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন ফায়ু খাযু হাদিসুহুম, তখন তার হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানা মিন আহলিল বিদা, যদি বিদাতির অনুসারী হতো, বিদাতি দলের অন্তর্ভুক্ত হতো, ফালাইউ খাযু হাদিসুহুম, তাদের ফতোয়া গ্রহণ করা হতো না। বোঝা যাচ্ছে সাহাবীর যুগ থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল মুসলমান নাম নিয়ে। কেন? আল্লাহ রাসূল যে বললেন সাইয়াখরুজু ফি উম্মতি, সাহাবীরা শুনে রাখো, অচিরেই বের হবে, মানে অচিরেই বের হবে, এই হাদিস প্রমাণ করে রাসূলের মৃত্যুর পরেই বের হবে মুসলমানরা বিভক্ত হবে। আপনাকে বুঝাতে পারিনি এটা, আমি মোহাম্মদ বিন সিরিনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এই দলটির নাম হলো আহলে সুন্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। আহলে বেদাও থাকবে, কোন কোন মূর্খ লোক বলে রাসূলের যুগে বেদাতে ছিল না, ব্যাকুব বেদার ছিল না, আসলো কোথায় থেকে এটা হাদিসটা? ছিল না মানে রাসূলের সামনে, আল্লাহ রাসূলের সামনে এক বদমাস জুলু খোয়াইছেন, আর রাসূল মাল বন্টন করছেন, তখন বলছেন এই দিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ তোমার ইনসাফ করা হচ্ছে না, তুমি ইনসাফ করো, আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঠিকই তো বলেছে, মোহাম্মদ ইনসাফ করবে কে বলেছে, তাই না? আবার নতুন করে আশহাদু আল্লাহ পড়তে হবে আপনাকে, যদি বিশ্বাস করেন আপনি, বুঝেন না, আবার নতুন করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূল পড়া লাগবে আপনাকে, যদি এই কথা বলেন। কি মোহাম্মদের সেই ইনসাফকারী কেউ আছে পৃথিবীতে? আল্লাহ রাসূল বলতেন যে ওয়াই ওয়াই বদমাশ মাই ভাইয়া দিল ইল্লা মা দিল, আমি যদি পৃথিবী ইনসাফকারী না হই তো কে ইনসাফ করবে রে বেয়াদব। কথা বুঝতে পারলেন? সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিস খুলেন আপনি, 2325 নম্বর হাদিস খুলেন আপনি, রাসূলের যুগে এক বদমাশ বলছে মোহাম্মদ ইনসাফ করা হচ্ছে না, আর আপনি বলছেন যে রাসূলের যুগে তো বেদাতি ছিল না, আপনাকে কোন জ্ঞান দিয়া ধোয়াবো এটা আমার বুদ্ধিতে কুলাচ্ছে না। এই হাদিসটা আপনি কি চিন্তা করেছেন কোনোদিন? আমি জিজ্ঞেস করলো আবু সাহেব খুদরিকে, আবু সাহেব খুদরি এই দলটি কোন দল? সোহাবুল ইমান ইমাম বাইহাকির একটি গ্রন্থ 1741 নম্বর হাদিস খুলুন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন আমার আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাল রাসূল নসিহত করে গেছেন এই মর্মে, আন নুআসসি আলাকুম মাজলিস ওয়া আন নুফাহিম আলাকুমুল হাদিস, এই যুবকরা তোমাদেরকে জন্য বৈঠকে বসাতে জায়গা দিই এবং তোমাদেরকে জন্য আমরা হাদিস বুঝাই। কারণটা কি জানো? ফাইনাকুম খুলুফুনা, কারণ তোমরা হলো আমাদের উত্তরসূরি, ওয়া আহলুল হাদিস হে বাদানা, এবং আমাদের পরে তোমরাই আহলে হাদিস। কানে ঢুকে না। এখন সাহাবি তাকে জিজ্ঞেস করলাম, আমি যখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করলাম, এই আবু হুরায়রা তুমি বলো তো এই হকপন্থী দল কোনটি? আবু হুরায়রা বলেছে আনা আউয়ালু মিন আহলিল হাদিস, আরে আমি প্রথম আহলে হাদিসের বাচ্চা। কথা বুঝতে পারলেন? আপনাকে তো বুঝাতে পারবো না, আপনি এই কোন কানা খুঁটতে এখানে লোককে জিজ্ঞেস করছেন আহলে হাদিস শব্দটা বলা যাবে কিনা। আপনার জ্ঞানের প্রশংসা করতে হয়, আপনি বিরোধিতা করেন, আপনি একদম দালাল সেজেছেন। যদি আহলে হাদিস নাম নিয়ে জন্ম নিয়ে যদি এই কথাটা বলেন, আপনি একদম অবশ্যই দালাল, একদম অবশ্যই একদম দালাল। যারা আহলে হাদিস আন্দোলনকে ধ্বংস করতে চায়, চলে নেব, আমি জিজ্ঞেস করব পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হয় 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করলাম, বলুন তো দেখি এই 73 দলের মধ্যে কোন দলটি জান্নাতে যাবে? তিনি জবাব দিলেন, আমাকে আমি জবাব শুনলাম বয়ে পড়লাম, তিনি বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম, যদি পৃথিবীতে আহলে হাদিস যদি না হয় আর কারা, তাদের নাম আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম তার সমসাময়িক ব্যক্তি ইমাম বুখারী উস্তাদ আলী ইবনুল মাদানীকে জিজ্ঞেস করলাম, এই 73 দলের এক দল জান্নাতে যাবে, মুসলমানদের 73টি দল হবে, ওই এক দলটি কোন দল? ইমাম আলী ইবনুল মাদানী তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস, তারাই হলো আহলে হাদিস। আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলের মাযহাবকে আঁকড়ে ধরে থাকে শুধু কি তাই, ওয়ায়াযুব্বুনা আনিল ইলম, যুগ যুগ ধরে যখন রাসূলের সুন্নাতের উপরে যখন নির্যাতন আসে আক্রমণ আসে এই সমস্ত লোক তাকে প্রতিরোধ করে থাকে, প্রতিহত করে থাকে। এই শুনো, লাউলাহুম, পৃথিবীতে যদি তারা না আসতো, তারা পৃথিবীতে যদি না থাকতো, লাম নাজিদানিল মুতাযিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলি রিজাই ওয়া রাইশাইয়া মিনাস সুনান, বন্ধু শুনে রাখো, পৃথিবীতে যদি আহলে হাদিস গণ না থাকতো তাহলে বুর্জিয়া বলো, জাহমিয়া বলো, মুতাযিলা বলো, আরো যত ইসলামের নামে দল আছে তাদের কারো কাছ থেকে একটি সুন্নাত আশা করতে পারতাম না। আপনি যাবেন কোথায়? খুলুন, 463 হিজরিতে মারা গেছেন একজন ব্যক্তি, তিনি হলেন বাগদাদের মানুষ আবু বকর খতিব বাগদাদি, তিনি গ্রন্থ লিখেছেন শারফু আসহাবিল হাদিস, অর্থাৎ আহলে হাদিসদের মর্যাদা শিরোনামে গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থের 48 পৃষ্ঠা খুলুন, ইন্টারনেটেও পাওয়া যাবে। এই কথা যখন জিজ্ঞেস করলাম ইমাম বুখারী রহিমাহুল্লাহকে, বলুন তো দেখি 73 দলের যে একটি দল জান্নাতে যাবে সেই দলের নামটা কি? আপনি মুসলিম বলবেন তাই না? সবাই তো মুসলিম, খারেজিরা কি অমুসলিম? আমি বলছি খারেজিরা অমুসলিম, আপনার বলার সাধ্য আছে? আপনি পারবেন না বলতে। আমি বলছি 456 হিজরিতে মারা গেছেন একজন ব্যক্তি, তার নাম হলো ইবনু হাদাম আন্দালুসি রহিমাহুল্লাহ। আমি ওই কথাটি ছেড়ে এসেছি, ইসলামী দল বহু থাকবে। 456 হিজরিতে ইবনু হাদাম আন্দালুসি বলছেন কি জানেন? কিতাবুল ফসল ফিল মিলাল ওয়াল আহওয়া নিহাল, এই গ্রন্থের প্রথম খণ্ডের 373 পৃষ্ঠা খুলুন, তিনি বলেছেন ওয়াকাতু সাম্মা বি ইসমিল ইসলামে মিন আজমা জামিয়ে ফিরাক আহলিল ইসলাম আলা আন্নাহু লাইসা মুসলিমান। শুনে রাখো বন্ধুরা, আজকের যুগে অনেক দলের নামকরণ করা হয়েছে ইসলামী দল হিসাবে, এগুলো একটিও ইসলামী দল নয়। মিসলু তাইফা মিনাল খাওয়ারেজ, যেমন খারেজিদের যত শাখা রয়েছে যারা জঙ্গি তৎপরতা চালায়, আলীকে যারা হত্যা করেছে, যারা হত্যা করেছে উমর ফারুককে, যারা হত্যা করেছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আজকের যুগে যারা বোমা মেরে মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করতে চায়, তারাই হলো জঙ্গি তৎপর চরমপন্থী খারেজি। তিনি বলছেন তারা একটিও ইসলামী দল না। এবার শিয়াদের কথা শুনুন, পাকিস্তান কিন্তু কোথায়, ইরানে শিয়াতে ভর্তি। আপনারা তো গত গত করেন শিয়াদেরকে নিয়ে, তাই না? শিয়া নাকি ইরান নাকি ইসলামী রাষ্ট্র, ইসলামকে ধ্বংস করার একটি রাষ্ট্র পৃথিবীতে আছে, সেটা হলো ইরান। আহমদিনেজাদ বিশ্বাস করে নবী হলেন আলী রাদিয়াল্লাহু আনহু, আপনার লজ্জা করা উচিত। আপনি ডুগডুগি বাজান এই মানে আয়াতুল্লাহ খমিনীর নামে, আপনি জানেন আয়াতুল্লাহ অর্থ কি? আপনার বুঝতে ভুল হয়েছে। আহমদিনেজাদ বিশ্বাস করে পবিত্র কোরআন 90 পারা, আমার বিশ্বাস হলো পবিত্র কোরআন 30 পারা। বিশ্বাসে মিল আছে? কিভাবে ইসলামী রাষ্ট্র বলেন? আপনার 31 বছর পরে সৌদি আরবের সাথে দ্বন্দ্ব, ইরানের 31 বছর পরে আহমদিনেজাদ হজ করতে গেছিলেন সৌদি আরব, কিন্তু আল্লাহ ওকে আরাফার মাঠে যাওয়ার সুযোগ করে দেননি। হজ হয়েছে? হজ হয়েছে? বুঝেননি আপনারা? ইতিহাস আপনারাই পড়েন ভালো করে, পেপার পত্রিকা আপনারাই পড়েন, দুঃখজনক হলেও সত্য। আমি বলতে চাচ্ছি আকীদাগত দিক আপনারা জানেন নাই। সেই আজ থেকে নিয়ে 1000 বছর পূর্বে, 1000 বছর পূর্বে বিদ্বান গুলো বলেছেন, কিতাবুল ফসল ফিল মিলাল গ্রন্থের কথা তো বললাম, আল মিলাল ওয়াল নিহাল একটা গ্রন্থ আব্দুল করিম শাহরাস্তানি, এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 26 পৃষ্ঠায় 76 পৃষ্ঠায় তিনি একটি কথা বলছেন, আমি বলতে চেয়েছি এই যুগে আছে যে এই যে ইসলামের নামে দল গ্রহণ করেছে বহু দল, 73টি কারণে 73,000 হয়ে গেছে। আমি বলবো কোন মুসলমান আপনি? আমি যখন জিজ্ঞেস করলাম ইমাম বুখারীকে এই দলগুলোর মধ্যে কোন মুসলিম দলটি জান্নাতে যাবে, ইমাম বুখারী বলে দিলেন ওহুম আসহাবুল হাদিস, তারা হলো আহলে হাদিস। তারিখে ইবনু তারিখুল সাগির প্রথম খণ্ডের 140 পৃষ্ঠা খুলুন, আর সহি বুখারীতে 1016 পৃষ্ঠা খুলুন, ইমাম বুখারী বলছেন ওহুম আহলুল ইলম, তারা হলো ইলমের অধিকারী। এবার আলবানি কি বলছেন জানেন? আলবানি বলছেন লা মুনাফাতা বাইনা আসহাবিল হাদিস ওয়া আহলিল ইলম, আহলুল ইলম আর আসহাবুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই, বিরোধ নেই, লিয়ান্না আহলাল ইলম ওহুম আসহাব আহলুল হাদিস, যারাই ইলমের অধিকারী তারাই হলো আহলে হাদিস। এটা আলবানি বলে দিলেন। এটা আপনি যেন ধোকা না খান, আপনার যেন প্রতারণায় না পড়েন, এটা এই যুগে আসে, এই কত শতাব্দীতে এসে আলবানী রহিমাহুল্লাহ আপনার ধারণাকে পরিষ্কার করে গেলেন। কত সচেতন বিদ্বান তারা, আপনি আজকের যুগে আছে খুঁজছেন এটা? আমি আপনাকে আর একটি কথা বলছি, সেটা হলো আমি যখন জিজ্ঞেস করলাম যে এই হকপন্থী দল কোনটি, বলে দিলেন ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 256 পৃষ্ঠায় তিনি বলে দিলেন অমিন আহলিস সুন্নাহ মাযহাবুন কদীবুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা। তিনি বলছেন তারা হলো আসহাবুল হাদিস, আহলে হাদিসদের একটি কাফেলা, তারা অতি প্রচলিত পরিচিত প্রাচীন একটি মাযহাবের নাম। এই মাযহাবটা এসেছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রহিমাহুমুল্লাহ তাদের জন্মের বহু পূর্বে। ফাইন্নাহু মাযহাবু সাহাবা, এটা হলো সাহাবীদের মাযহাব। তালা কাহু আন নাবিহিম, আর তারা পেয়েছেন মাযহাবটি তাদের নবীগণ থেকে। বলুন আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ।
আমি যখন জিজ্ঞেস করলাম ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহকে, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলে দিলেন এই দলটি কোন দল? ইবনু কাসির খুলুন 2 খণ্ডের 56 পৃষ্ঠা সূরায়ে বানি ইসরাইল 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আমি ইমাম সহ ডাকবো, ইমাম সহ উঠাবো। ইমাম ইবনু কাসির রহিমাহুল্লাহ বলছেন যে ফা আকবারু শারফিন লি আহলিল হাদিস লিআন্না ইমামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কিয়ামতের মাঠে আজকের যুগে এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে আহলে হাদিসদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলেন আপনি তাফসীর ইবনে কাসির সূরা বাইশ সালের একাত্তর নম্বর আয়াত খুলুন। এটা তো ইবনু কাসিরের জন্ম 773 হিজরিতে, 773 হিজরিতে। চলুন আরো সামনে গিয়ে, আমি যখন জিজ্ঞেস করছি আবু দাউদ রহিমাহুল্লাহকে 202 হিজরিতে, 204 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, ইমাম আবু দাউদের নাম লকব হলো, ইমাম আবু দাউদের লকব হলো, তার নাম হলো ইমামু আহলিল হাদিস। তিনি তাকে জিজ্ঞেস করা হলো এই 73 দলের মধ্যে মুসলিমরা 73 দলে বিভক্ত হবে সেই দলের এই জান্নাতি দল কোনটি? তিনি বলছেন শুনো, লাউলা হাযিহিল ইসলাম ওয়ালান্দারাস আল ইসলামিয়া না সাহাবাল হাদিস, আরে এরা যদি পৃথিবীতে টিকে না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে বিদায় নিত, তারাই হলো আহলে হাদিস। ডাক্তারে বসে থেকে বই লেখছেন শারফ আসহাবুল হাদিস, শারফ আসহাবুল হাদিসের লেখক আবু বকর খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম যে এই 73 ফেরকার মধ্যে একটি ফেরকা জান্নাতে যাবে, সেই জান্নাতি ফেরকাটির নাম কি? তিনি জবাব দিলেন, শুধু জবাবই দিলেন না, আজকে আমি দালালি করছি আহলে হাদিসের বাচ্চা হয়ে বিভিন্ন প্রকৃতির, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই। আল্লামা খতিব বাগদাদী বাগদাদের বুকে বসে থেকে কলম ধরে তিনি শিরিক বিরাতকে উৎখাতকারী আহলে হাদিসের মর্যাদা তিনি প্রকাশ করছেন এইভাবে। তিনি বলছেন ফাকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আরকানাস শরীয়া, আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তের রুকুন হিসাবে সৃষ্টি করেছেন, ওয়াহাদামা বিহিম কুল্লা বিদআতিন শানিয়া, পৃথিবীর বুকে যত বেদাত সৃষ্টি হবে আল্লাহ তাদের দ্বারা বেদাতকে প্রতিহত করে থাকেন, অহুমুল আসদু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিহি, তারাই হলো পৃথিবীতে যুগ যুগ ধরে রাসূলের সুন্নাত মানুষের আমলের মধ্যে সামঞ্জস্যতা বিধানকারী। তিনি বলছেন শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়ালি আলা ওয়া তাহতাসিনু রায়ান তাকিফ আলাইহে, প্রত্যেকটি দল তারা রায়ের অনুসরণ করে, মতামতের অনুসরণ করে, নিজেদের রচিত বিধানের অনুসরণ করে, ওটাকেই সন্তুষ্ট মনে করে। সেওয়াইয়া সাহাবিল হাদিস, পৃথিবীতে যত দল আছে সমস্ত দল অনুসরণ করে মানুষের রচনা করা মতবাদের, মানুষের রচনা করা আদর্শের, মানুষের রচনা সুন্নাতের, সেওয়াইয়া সাহাবিল হাদিস। কিন্তু আহলে হাদিসরা মানুষের মতবাদকে তোয়াক্কা করে না, কারণ কি? লিয়ান্নাল কিতাবা উদ্দাতুহুম, কারণ আল্লাহর কিতাব আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম, আর তাদের সুন্নাত হলো, ওয়াস সুন্নাত হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাত হলো তাদের মূল দরির, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, শুধু তাই নয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের দলনেতা, ওয়ান নিসবাতা ইলাইহি, শুধু তাই নয় তাদেরকে তাদের সম্বোধন করে তাদেরকে মুহাম্মাদি বলা হয়, তারা কখনো রায়ের দিকে তোয়াক্কা করে না, তারা কখনো প্রবৃত্তির উপরে বিচরণ করে না, এটা বলতে চাইলেন ইমাম খতিব বাগদাদী রহিমাহুল্লাহ। এরপরে তিনি বলছেন কজ্জাল আল্লাহ কজ্জাল রব্বুল আলামিন আহলাহু আত-তায়েফাতাল মানসুরাহু রাসাদ্দিন, তিনি বলছেন ইমাম বাগদাদী রহিমাহুল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন এই কাফিলাকে পৃথিবীতে দিনের পাহারাদার হিসাবে নিয়োগ করেছেন, কামিম মুলহিদিন ইয়ারু মা ইয়াকলু তাবি শরিয়া মা লাইসা মিনহা, শরীয়তে নেই এমন কোন জিনিস যদি কেউ শরীয়তে ঢোকানোর চেষ্টা করে, আবারও বলি শরীয়তে নেই এই ধরনের কোন জিনিস যদি কেউ ঢোকানোর চেষ্টা করে শরীয়তের মধ্যে, আল্লাহ তাআলা ইয়াতুবু বি আসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসের দ্বারা তাকে প্রতিরোধ করে থাকে। কেন বললেন এটা? দেশতেনিকে হালাল করার জন্য ফতোয়া বোর্ড গঠন করেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান, আহলে হাদিসদের একটা বাচ্চা বেঁচে থাকতে যত হারামকে হালাল করার চেষ্টা করা হবে, যত ভুয়া দলিলকে বেদাতকে সুন্নাত বলার চেষ্টা করা হবে, একজন বাচ্চা বেঁচে থাকতে এটা সম্ভব নয়, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম আমি আজকে। অবশ্যই বলছিলাম সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে 1998 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব জোর কণ্ঠে ভাষণ দিয়ে বলেছিলেন, বর্তমান বাংলাদেশে ইসলামের নামে চরম পন্থা, ইসলামের নামে বোমাবাজি, ইসলামের অস্ত্রবাজির একটা ধ্বংসানি দেখা যাচ্ছে, এটাকে প্রতিরোধ করতে হবে। 98 সালে বলেছিলেন, 2003 সালে বই লিখলেন, 4 সালে বই প্রিন্ট হলো, 5 সালে এসে ডক্টর গালেবকে গ্রেফতার করা হলো। তখন বুঝাতে পারিনি আমরা ইসলামের নামে চরমপন্থী আছে এই কথা আমরা আগে বুঝাতে পারিনি। অতঃপর 2006 সালে এসে এই বোকা সরকার বুঝতে পারলো, বোকা প্রশাসনও বুঝতে পারলো, এক শ্রেণীর মানুষ ইসলামের নামে বোমাবাজি করছে, তারাই ইসলামের শত্রু, তারাই জাতির শত্রু, তারাই হলো কোরআনের শত্রু, তারাই হলো হাদিসের শত্রু। 2006 সালে বোকা প্রশাসন বুঝতে পারলো। আমি বুঝাতে চাইছি এই জন্য, আপনারা বুঝার আগে আহলেন্সের বাচ্চা বুঝেছে, 6-3-9 বছর পূর্বে জঙ্গিবাদের নামে কোন ইসলাম নেই, ইসলামে কোন চরম পন্থার অবকাশ নেই। 2003 সালে বললাম মার্চ মাসের পত্রিকায় মাসিক আত্মাহারিকে, জিজিএন, ডেস্টিনি, নিউ আয়ে, এইগুলো হারাম, এইগুলো চলবে না। 2003 সালে বললাম, 2008 সালে বললাম এইগুলো চলবে না, বিরাট ফতোয়া দিয়েছি, বই পর্যন্ত বের করেছি, তাও কানে লাগেনি। এখন বাংলাদেশের অর্থমন্ত্রী আর হর্তাকর্তারা বলছে কি জানেন, ডেস্টিনি আর কিছুদিন টিকে থাকলে বাংলাদেশকে ফকির করেই ছাড়বে। কেন বলছে বাহাদুররা, আহলাদিসের বাচ্চাকে জেলখানায় আবদ্ধ রাখলে যদি একটা মিনিটে যদি কোরআন সুন্নার খেদমত করে, যাতে খেদমত হবে দেশের খেদমত হবে, এরা দেশের পক্ষে, এরা জাতির পক্ষে, এরা দেশের শত্রু নয়। যে সমস্ত ব্যক্তিবর্গ আহলাদীনদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তারাই দেশের শত্রু, তারাই জাতির শত্রু, তারাই ইসলামের শত্রু। আমি বলতে চেয়েছি আপনাদেরকে, কুরআন এবং সহি সুন্নার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দান করেন, তারা এই মর্মে প্রচার করে যান। ইমাম বাগদাদি রহিমাহুল্লাহ 456 হিজরিতে বসে তিনি এই কথা বলছেন, পৃথিবীর বুকে যাই হোক না কেন, কুরআন এবং সুন্নার মধ্যে যা নেই সেটা যদি তৈরি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল তাকে প্রতিরোধ করে থাকেন। বড় দুঃখের বিষয়, যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি তখন আহলে হাদিস ভাইরাই 800 বছর আগ থেকে বলা পচা বেদাত মুনাজাতকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এর মতো পচা, এর মতো ধচা, এর মতো নোংরা বেদাত পৃথিবীতে আর নাই। শুনেন, আমাকে মাফ করবেন আপনারা, আমি খালি একটু নকল করি আপনারা, যখন তৈরি হয় তখনই আফেশন বিদ্যান দেখেন, পোস্তে আছে ওরা, ও পোস্তে আছে, এই বেদাতটা যে পচা এ পোস্তে আছে। ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন, বিভক্তি এ একটা বড় ষড়যন্ত্র আহলে হাদিসদের বিরুদ্ধে, মুনাজাতকে জিয়ে রেখে আহলে হাদিস সমাজকে বিভক্ত রাখতে চায়, এরা ফায়দা লুটতে চায়, দূর প্রান্তে ধরাছোঁয়ার বাহিরে অবস্থান করে আহলে হাদিসদের ঘাড়ের উপরে মুনাজাত রেখে তারা শিকার করছে। আপনি জানেন না আপনার মাথায় কি আছে, বুঝেছি আগেই। শুনুন, ইবনু তাইমিয়াকে যখন জিজ্ঞেস করা হলো এই যে পচা জিনিস সম্পর্কে, তিনি বলছেন ফাহুয়া বিদআ, এটা হলো বেদাত। এটা কে বললেন, ইবনু তাইমিয়া। এটা পাওয়া যাবে আপনার ইবনু তাইমিয়ার গ্রন্থ 22 নম্বর খণ্ডের 519 পৃষ্ঠা ফতোয়া, মাজমুয়া ফতোয়া। এরপরে তার ছাত্র ইবনুল কাইয়্যিম কি বললেন, যে এটা তো বেদাত, লা ইয়াদুল্লু আলা বিহাদিসিন হাসানিন আও সহিহিন লা আসলাহু, এ কোন সহি হাদিসও নয়, হাসান হাদিস নয়, এটা ভিত্তিহীন কথা একটা। কে বললেন এটা, ও পোস্তে আছে। দেখেন ইবনুল কাইয়্যিম তার ছাত্র, তিনি এই কথা বললেন। এরপর আর বেশি দূরে যাব না, আর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাসকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলছেন যে বিদআতু মুনকারা, এটা একটা জঘন্য বেদাত একটা। আপনি বলবেন যে আরো প্রশ্ন কিভাবে, শুনেন, সালেহ আল উসাইমিন তাকে জিজ্ঞেস করা হলো এটা কি, তখন তিনি বলছেন কি জানেন, আগে মিটার বাড়তে আছে, উনি বলছেন যে বিদাতুন বিলা সাক্ষী নিঃসন্দেহে বেদাত এটা, ভুয়া একবারে। আলবানিকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার এটা সম্পর্কে, তিনি বলছেন লা ইয়াজুদু হাদিসুন সহীহুন হাসানুন বাল্লা আসলালাহু ফিহি কিযবুন ওয়া খাতাউন। তিনি বলছেন যে এর পক্ষে কোনো সহি হাদিস নাই, হাসান হাদিস নাই, এমনকি কোনো দলিলও নাই, বরং এর সঙ্গে মিথ্যা যোগ করে বলা হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, এটা একটা মিথ্যা বেদা, কি আর বলবো। উনি বলার আর ভাষা পেলেন না, উনি ভাবছেন এতগুলো বিদ্বান এই কথাটা বলে গেছে, আমি যদি কিছু না বলে যাই কেমন হয়, ও যেটা মিথ্যা বেদাত। বলুন নাউজুবিল্লাহ। আর বাংলাদেশে 1971 সালে লিখেছেন একজন ব্যক্তি, তিনি হলেন, তার নাম হলো আল্লামা আলিমুদ্দিন নদিয়াবি রহিমাহুল্লাহ। তিনি মারা গেছেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ছিলেন আজীবন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন 156 পৃষ্ঠা কেতাব উদ্দুয়া, তিনি বলছেন এটা মিষ্টি বেদা। করতে ভালো লাগে তাই না? আচ্ছা, এই পচা জিনিস নিয়ে গলাবাজি করার দরকার আছে? যারা সহি হাদিসের কথা বলে তাদেরকে গলার উপরে পা দিয়ে জিভে টেনে ছেঁড়া উচিত। শোনো, ওদেরকে ছেঁড়ার আগেই তোমারই ছেঁড়া হবে, একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ। বুঝতে পারেননি? ইতিপূর্বে ছেঁড়া হয়েছে, ফেরাউনের গলা ছেঁড়া হয়েছে, এটা জানেন আপনি? নমরুদের ছেঁড়া হয়েছে, কারুনের ছেঁড়া হয়েছে, আবু জেহেলের ছেঁড়া হয়েছে। আজকের যুগে যে ফেরাউন তৈরি হয়েছে ওই ফেরাউনকেও ছেঁড়া হয়েছে। আগামী দিনে যে ফেরাউন তৈরি হবে ওরও ছেঁড়া হবে ইনশাআল্লাহ। হকের বিরোধিতা করে পৃথিবী থেকে টিকতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। আপনি মুনাজাতকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনি অন্যের দালালি করছেন, সেটা বুঝিনি। আপনি দালালির জবাব দেওয়ার জন্যই গভীর ষড়যন্ত্র কবরে আহলে হাদিস আন্দোলন। আর 3 নম্বর বড় ষড়যন্ত্র আপনাকে বলবো, সেই ষড়যন্ত্রটি হলো এই, তুমি বাবা আহলে হাদিস থাকো, যে কোনো দল করতে পারো, কোনো আপত্তি নেই, এটা একটা বড় ষড়যন্ত্র। আপনার মনে কি একটুকু দাগ কাটে না যে এই কথাটা কিভাবে হতে পারে? একজন ব্যক্তি ভাতও খায়, একজন একটি জাতীয় কুরমাও খায়, পোলাও খায়, আবার মানুষের পায়খানাও খায় না? এই লোকের চরিত্র ভালো? ধরুন একটা, একটা লোক মদও খায় ও ভাতও খায়, এ লোক ভালো? এটা তো কমন সেন্স আপনাদের। ইসলাম ব্যতীত পৃথিবীতে আর কোনো দর্শন টিকতে পারে
না?
পারেই না। কোন মুসলমানের বাচ্চা কোন আদর্শ গ্রহণ করতে পারে না ইসলাম ব্যতীত, আর আহলে হাদিসের বাচ্চা কিভাবে পারে? এটা আহলে হাদিসদের বিরুদ্ধে আপনি করছেন কেন? আপনার মাথায় রয়েছে অন্য ইসলামী দলের পচা রাজনীতির ড্রেন মাথায় আপনার রয়েছে, এই জন্যই আপনার সাথে আমার মিলে না। এটা তো ঠিক, আমি এ ব্যাপারে বলি তাহলে। 1957 সালে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন মাওলানা মওদুদী সাহেব। এই শুনে দিক থাকা, মাওলানা মওদুদী সাহেব দাওয়াত দিয়েছিলেন, মোদী সাহেবের এক সমর্থক গাইবান্ধা থেকে চিঠি লিখেছিলেন। তখন কি জবাব দিয়েছিলেন? একটি পত্রের জবাব, একটি পত্রের জবাব, একটি বই লিখেছিলেন। এটা 1957 সালে প্রিন্ট হয়েছিল তরজমানুল হাদিসের মধ্যে। জি বলছিলাম আপনাদের উদ্দেশ্যে, কাফি সাহেব একটি জবাব লিখছিলেন সেই সময়ে, সেই জবাবটি আপনাদের কাছে বলছি, সংক্ষেপে বলবো, চলে এসেছেন আমিরে জামাত, বক্তব্য দিয়ে দিবেন। তিনি বলছেন, যে ব্যক্তি আহলে হাদিস মতবাদকে বিশ্বাস করে না, তাহার নেতৃত্ব কোন ইমানদার ও হায়া সম্পূর্ণ আহলে হাদিসের পক্ষে স্বীকার করা ও তাহার আন্দোলনে যোগ দেওয়া কি সম্ভবপর? আমি বলছিলাম, আপনি কি হায়া সম্পূর্ণ আহলে হাদিস? এটা কাফি সাহেব বললেন এই কথাটি, কোন হায়া সম্পূর্ণ আহলে হাদিসের পক্ষে আহলে হাদিস বাদ দিয়ে অন্য কোন মতবাদ স্বীকার করাটা সম্ভবপর নয়, অসম্ভব। আমি অন্যের দালালি করতে পারি না, আমি কেন দালালি করছি? আমরা আজকে বিভিন্ন মতবাদের সাথে জড়িত হওয়ার কারণেই আজকে ঐক্যবদ্ধ একই আকীদা সম্পূর্ণ আহলে হাদিসদের শক্তিশালী কাফেলাটি আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য যাবতীয় মতবাদকে প্রত্যাখ্যান করে আপনাকে কোরআন এবং সেই সুন্নার পথে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে আপনার এক সময় আক্রান্ত হবেন, আপনি সে তথ্য জানেন না। বিভিন্ন দর্শন কেউ আপনি পুঁজি করে আমল করছেন আমেরিকার তৈরি হওয়া আব্রাহাম লিঙ্কনের দর্শনের উপরে, কেউ ইউরোপে তৈরি হওয়া দর্শনের উপরে, কেউ কার্ল মার্ক্সের অনুসারী হয়ে আবার আহলাদীদের পরিচয় দেওয়ার চেষ্টা করুন। কাফি সাহেব আল্লামা আব্দুল্লাহিল কাফি তিনি এই জঘন্য চরিত্রকে খণ্ডন করে গেছেন অতি সুন্দরভাবে। তিনি বলছেন, একটি কথা শুনে রাখুন, আহলাদীসগণ তাহাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, অর্থনৈতিক, তামাদ্দনিক ও আধ্যাত্মিক জীবনে নিয়ন্ত্রণকারী ও ব্যবস্থাপক রূপে আল্লাহর সার্বভৌম প্রভুত্ব এবং মনুষ্য চিরিনীর মধ্যে হইতে শুধু তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনায়কত্ব স্বীকার করিয়া লইতে বাধ্য। যাহারা উল্লেখিত নীতি সমূহ মান্য করিতে প্রস্তুত নহেন তাহাদেরকে আহলে হাদিস রূপে গণ্য করা যেরূপ অন্যায়, তাহাদের আহলে হাদিস হইবার দাবিও তদ্রূপ অর্থহীন। আমি বলছি একটি মাত্র কারণ, আহলে হাদিস আন্দোলনের বিরুদ্ধে আপনার অবস্থানের কারণ একটি, আহলে হাদিস আন্দোলন বলছে একটি কথা, সেটা হলো রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সব ক্ষেত্রেই সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে। আপনি সালাত আদায় করবেন মুহাম্মাদি তরিকায়, আবার ব্যবসায়ী জীবনে সুদ খাবেন, রাজনৈতিক জীবনে গিয়ে আমেরিকার দেওয়া দর্শনে আনুগত্য করবেন, এটা আহলে হাদিস আন্দোলন নয়। এটা কাফি সাহেব সেই সময় 1947 সালের লেখা একটা বই, সেই বইটির নাম হলো আহলে হাদিস আন্দোলন ও উহার বৈশিষ্ট্য। সেই বইয়ের 6 পৃষ্ঠা থেকে আমি কথাটি বললাম। আরেকটি বিষয় বলা হয় যে যে কোনো ইসলামী দলেও ঢোকা যাবে। কাফি সাহেব সেই সময়ে তিনি জমিয়তের গঠনতন্ত্রের 8 ধারার ঘ দফায় তিনি এই জঘন্য অভ্যাসকে নিষিদ্ধ করেছেন। এই মর্মে যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা রাজনীতিতে খুব বিশ্বাস করি, কাফি সাহেব বলে গেছেন কি কথাটি, যে সকল রাজনৈতিক প্রতিষ্ঠান ইসলামের মৌলিক নীতি সমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজনীন নেতৃত্বে কুরআন ও সুন্নার সার্বভৌমত্বে এবং মুসলিম মিল্লাতের স্বাতন্ত্র্যে আস্থা সম্পন্ন নয়, সে সকল প্রতিষ্ঠানে মোহাম্মদী জামাতের কোন ব্যক্তি প্রবেশ করিতে পারিবে না। আমার নাম আওয়ামী লীগ, আমার নাম বিএনপি, আমার নাম তবলিগ, আমার নাম অমুক, আমার নাম তমুক, আমার নাম জামাত, আমার নাম চরমুনায়, আমার নাম বেরলবি, আমার নাম দেওবন্দি, আমি ফিলতলি, এইগুলো পুরোটাই চলবে না, সবগুলো বাতিল বলে গণ্য হবে। আমার নাম আহলে হাদিস, আমি মুসলিম বলে পরিচয় দিব, আকীদাগত আমি আহলে হাদিস, এটাই পরিচয়। শেষ কথা, অভ্যাস পরিত্যাগ করার জন্য বলছি, অবশ্যই যদি কাফি সাহেবকে উত্তর সহি হয়ে থাকে অবশ্যই বলবো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং তার প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাহ গালের, এছাড়া কেউ নয়। তিনি আর একটি নীতির প্রতিরোধ করে এইভাবেই বলছেন, বলবো আমি পৃথিবীর বুকে যত ইসলামী দল তৈরি হোক না কেন, আপনি কখনো কোনো দর্শনের সাথে কোনো দলের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। গদাফায় তিনি আবার বলছেন, যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের আকীদা, ধর্মীয় প্রতিষ্ঠানের আকীদা, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপন্থা ও নেতৃত্ব আহলে হাদিস আন্দোলন হইতে ভিন্ন, তাহার কোন সদস্য বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সদস্য শ্রেণীভুক্ত হইতে পারিবে না। আমি এক জেলা সভাপতি, অন্য সংগঠনের, আবার জমিয়ত আহলে হাদিসের ওয়ার্কিং কমিটির সদস্য, লজ্জা করে না ইচ্ছা? কাফি সাহেবের নীতির চরম বিরোধে 1978 সালে 5ই ফেব্রুয়ারি যখন যুব সংগঠিত হয়েছিল, এই নীতির উপরই গঠিত হয়েছিল, এই নীতিকে প্রতিষ্ঠা করার জন্যই এগিয়ে গিয়েছিল। কিন্তু এই সমস্ত দ্বিধা বিভক্ত দ্বিমুখী শ্রেণীর লোকের কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবকে 1990 সালের 21শে জুলাই তারিখে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্তর্ভুক্ত হওয়া থেকে বের করে দিল, সম্পর্কহীনতা ঘোষণা করে দিল, তাকে বহিষ্কার করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বহিষ্কারটা আসমানে গ্রহণ করেননি, যার কারণে আজকের আলতাফুন্নেসা খেলার মাঠের সম্বলিনী বড় প্রমাণ। সব কথা করেছিলাম, আল্লাহ যদি কবুল করতেন সেদিন তাহলে আজকে অবস্থা হতো না। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ শুকরিয়া আদায় করে পারেনি। আজকে গোটা দেশে নয়, বিশ্বব্যাপী কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে আন্দোলন চলছে, বিশ্বের বাঙালিরা পড়ে পড়ে ইংরেজি ভাষার আওয়াজকে সালাতুর রাসূল ইংরেজি অনুবাদ হওয়ার কারণে কোথায় কানাডা, কোথায় ফ্রান্স, কোথায় জাপান, কোথায় আমেরিকা, কোথায় কানাডা, কোথায় ব্রিটেন, লন্ডন কোথায়, সেখান থেকে যে আওয়াজ উৎপলিত হচ্ছে বাংলাদেশ থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আন্দোলন যেটা চলছে, সেটাই বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ হক আন্দোলন, সেটাই হলো আসমানি আন্দোলন। আমি বলতে চাচ্ছি শেষ মুহূর্তে গভীর ষড়যন্ত্র খবরে আহলে হাদিস আন্দোলন এই শিরোনামে কথা বলতে গিয়ে আর আগামী দিনে গভীর ষড়যন্ত্রে পা আমি কোনো আহলাদিসের ব্যক্তি দিতে পারি না। আহলাদিস তরুণদের আমি বলছি, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি যদি স্কুলে পড়ো, তুমি যেখানেই থাকো না কেন, সচিব যদি আপনি হন, যদি আপনি হন এমপি, আপনি হন মন্ত্রী, তবুও বলবো আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে মাথা নত করুন এবং এই আন্দোলনকে সার্বিকভাবে সহযোগিতা করুন। গভীর ষড়যন্ত্র করে ডক্টর আসাদুল্লাহ গালিব কে নির্যাতন করে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল 2005 সালের 22 ফেব্রুয়ারি গ্রেফতারের মাধ্যমে আহলে হাদিসের আকীদা, আহলে হাদিসের আমলকে উৎখাত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 11টি মামলার জাল থেকে মুক্ত করে তাকে এই বাংলার বুকে আবারও বলিষ্ঠ কণ্ঠে শক্ত হাতে কোরআন সুন্নাহর পক্ষে লেখনের সুযোগ করে দিয়েছেন। যুগ যুগ ধরে করে গেছেন, আপনি ভয় দেখাচ্ছেন আমাকে, ডক্টর গালিবকে ক্রসফায়ার দেওয়া হবে, তাদের নেতাদেরকে হত্যা করে দুনিয়ার মুখ থেকে আহলে আন্দোলনকে শেষ করে দেওয়া হবে। আমার ওই ইতিহাস মনে আছে, 1831 সালের 6 মে শুক্রবারে একই দিনে উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপা সালার সৈয়দ আহমদ ফেরাল এবং শাহ ইসমাইল শহীদকে একই দিনে হত্যা করা হয়েছে। আহলে হাদিস আন্দোলন বিশেষ হয়নি, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। আক্রম খাকে যখন গুলি করার জন্য বন্দুক তাক করেছে, আক্রম খা রহিমাহুল্লাহ তিনি বুকের বোতাম খুলে ধরে সামনে ধরেছে, এই বন্দুকধারী আগে শোনো, বন্দুকের গুলি আমাকে দেখাও, ছোটকালে বহু পাখি মেরেছে এই বন্দুক দ্বারা, এই বন্দুককে আমি ভয় পাইনি, তবে শুনে রাখো, আকরাম খাকে মারার মাধ্যমে যত কুলো রক্ত বের হবে আকরাম খার দেহ থেকে, উপমহাদেশে ততগুলো আকরাম খার জন্ম হবে। ডক্টর গালিবকে হত্যা করতে চাও, তার প্রতিষ্ঠান বন্ধ করতে চাও, মহান রব্বুল আলামিন হলেন আল্লাহ কুল্লি শাইইন কাদির, সব কিছু ক্ষমতা ধর, তিনি তোমাকে নিশ্চিহ্ন করে দিবেন, থাকবে না। ডক্টর গালিবের স্থলাভিষিক্ত করার জন্য আল্লাহ হাজারো লক্ষ গালিবকে তৈরি করবে বাংলার বুকে ইনশাআল্লাহ। আমি শেষ মুহূর্তে বলতে চাই, এই ভয় কখনো দেখাবেন না, গ্রেফতার করে শাস্তি দিবেন, ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন, কত ইতিহাস রয়েছে আহলে হাদিস আন্দোলনের, আহলে হাদিস আন্দোলন ইতিহাস চাঞ্চল্য ইতিহাস, আহলে হাদিস আন্দোলনের ইতিহাস হক প্রতিষ্ঠার ইতিহাস, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তরুণ ছাত্র ভাইদেরকে এই আন্দোলনকে সব কিছুকে টাসবে নিক্ষেপ করে মোহাম্মদের আদর্শ গ্রহণ করে এই আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। থাকতে হবে ঐক্যবদ্ধ, বিচ্ছিন্ন নয়। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুল কৌলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।